আপনাদেরকে সঙ্গে নিয়ে একটা নদীর তীরে চলে দিল। সেই নদীর নাম থাকে বিদ্যালয়ী। মাতা পিতা বলেন তাহলে তোমরা বলছে মহিলাদের বুদ্ধি নেতৃ হয়েছে। তমসা নদীর তীরে, তমসা নদীর তীরে বাল্মীকি মুনি বসে আছে। যখন বসে আছেন তখন সেখানে কে এসে আবির্ভূত হলেন,
নারদ মুনিকে বাল্মীকি মুনি প্রশ্ন করলেন। কি প্রশ্ন করেছিলেন? অনেক প্রশ্ন, আমি অল্প কয়েকটা বলেছিলাম। কি প্রশ্ন করেছিলেন মুখ্যত? এমনকি কোন পুরুষ আছেন, ব্যক্তি আছেন যার মধ্যে এই যে ঐশ্বর্য, সরৈশ্বর্য তার মধ্যে বিদ্যমান? মানে এই জগতে কি এখন ভগবান বলে কেউ আছে? তখন নারদ মুনি বাল্মীকি মুনিকে ভগবান শ্রী রামচন্দ্রের কথা বলেছিল। তো সেই রামচন্দ্রের কথা শুনে বাল্মীকি মুনি খুব আকৃষ্ট হয়েছিলেন। তো বাল্মীকি মুনি সেই ভগবানের লীলা কথা শ্রবণ করে সেগুলো নিয়ে চিন্তা ভাবনা করছিলেন, ধ্যানে মগ্ন ছিলেন। তখন সেই তমসা নদীর তীরে যখন বসে আছেন, তখন দুটি সারস পাখি, একটি ছেলে একটি মেয়ে, তারা সঙ্গ করছিল। তো সেই সময় একটা ব্যাধ শিকারী তীর চালায়, সেই তীরটা ছেলে যে সারস পাখি তাকে বিদ্ধ করে তাকে হত্যা করে। এবং সেই স্বামীর বিরহে সেই মহিলা সারস পাখিটা খুব দুঃখ প্রকাশ করে। সেটা দেখে বাল্মীকি মুনির মনে খুব দুঃখ হয় এবং ক্রোধ জাগরিত হয়। কার প্রতি ক্রোধ জাগরিত হয়? সে ব্যাধের প্রতি, শিকারীর প্রতি প্রচন্ড ক্রোধ। এবং তাকে অভিশাপ দেয়। তাকে কি অভিশাপ দেয়? যে তুমি এই আনন্দমত্ত সেই সরল পাখিদের আনন্দকে তুমি নষ্ট করেছ, তাই আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, অনন্ত কাল ধরে তুমি কখনো শান্তি লাভ করতে পারবে না, কোনো সুখ তুমি পাবে না। তো এইটা, এই অভিশাপটা তিনি উচ্চারণ করলেন। কিন্তু যখন এই অভিশাপটা দিলেন, একটা সুন্দর ছন্দে সেই অভিশাপটা বেরোলো মুখ দিয়ে। সে চারটি লাইন এবং প্রতিটা লাইনে আটটা করে অক্ষর, একটা ছন্দ। এবং সেই ছন্দের মধ্যে একটা ভাব, করুণা রস প্রকাশিত হলো। তো তখন অবাক হয়ে গেল বাল্মীকি মুনি। তো ভরদ্বাজ মুনিকে বলছে ব্যাপারটা, এটা আমি তো অভিশাপ দিলাম, আমার তো এত ক্রোধান্বিত হওয়া উচিত নয়, আমি তো মুনি সাধু, আমার এত ক্রোধ কেন প্রকাশিত হলো? আর ক্রোধের ফলে আমার মন থেকে যে মুখ থেকে যে শ্লোকটা উচ্চারিত হলো, এরকম তো আমি কখনো আমি উচ্চারণ করতে পারিনি, কি ব্যাপার? সেরকম যখন চিন্তা করছে, সেই সময় ব্রহ্মা বাল্মীকি মুনির আশ্রমে এসে উপস্থিত। তখন বলে, ব্রহ্মা বলেন যে এই কিছু হচ্ছে সব আমার ইচ্ছাতেই হচ্ছে, কারণ আমি চাই যে ছন্দে তুমি এই নিষাদ ব্যাধকে অভিশাপ দিলে, সেই একই ছন্দে তুমি রামায়ণ রচনা করো। তখন ব্রহ্মার কৃপায় রামের সমস্ত চরিত কথা, রামের লীলা কথা, রামের জীবনী তার হৃদয়ে প্রকাশিত হল। এই জন্য বলা হয় দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত। অনেক বাল্মীকি মুনি কি করে লিখলো, দেখেছিল? তো এই আধ্যাত্মিক জ্ঞান প্রকাশ হতে গেলে দেখতে হয় না, গিয়ে গিয়ে দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত, হৃদয়ে প্রকাশিত হয়। গুরুদেবের কৃপা হলে সেই দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত হবে, চিন্ময় জগৎ প্রকাশিত হবে। তাই বাল্মীকি মুনি ব্রহ্মার কৃপাতে ভগবান শ্রী রামচন্দ্রের সমস্ত লীলা দর্শন করতে পারলেন এবং সেটাকে লিপিবদ্ধ করলেন। কত শ্লোক ছিল, কত শ্লোক রামায়ণে? 24,000 শ্লোক মনে আছে নাকি? খাতা দেখে না মনে আছে? 24,000 শ্লোক, 24,000 শ্লোক সমন্বিত রামায়ণ রচনা হল। তো সেই রামায়ণ কাকে তিনি শিক্ষা দিলেন? প্রথম শিষ্য, রামায়ণের প্রথম শিষ্য লব কুশ। সেই লব কুশ সে রামায়ণের শিক্ষা লাভ করে বিভিন্ন শহরে গ্রামে নগরে রামায়ণের গান গাইতে লাগলো। সে রামায়ণের গান লাগতে লাগতে গাইতে গাইতে একদিন এসে অযোধ্যা শহরে অযোধ্যা নগরে এসে উপস্থিত হলো। তো রামচন্দ্র সেইটা শুনছে, খুব শুনতে ভালো লাগছে, লব কুশের অপূর্ব মধুর কণ্ঠ, সেই কণ্ঠে রাম কথা উচ্চারণ হচ্ছে, খুব আকৃষ্ট হয়ে গেছে। তো রামচন্দ্র লব কুশকে অযোধ্যা রাজ দরবারে ডেকেছে, বলে তুমি এত সুন্দর জন কীর্তন করছো, তো রাস্তায় করে কি লাভ, তুমি আমার রাজ দরবারে রাম কথা কীর্তন করো। তখন রামায়ণ প্রকাশিত হলো, তখন লব কুশ রাম কথা বলতে শুরু করলেন, অযোধ্যা নগরীর কথা বললেন। অযোধ্যা নগরীর পরে অযোধ্যা নগরীতে খালি আনন্দ, খালি আনন্দ, সেখানে চুরির ভয় নাই, ফাঁকা খাওয়ার চিন্তা নাই। এখন যেমন খুব চিন্তা মানুষের, টাকা থাকলেও চিন্তা, না থাকলেও চিন্তা, তাই না? টাকা না থাকলে চিন্তা হয় তো নাকি, কি করে খাবো, কি করে কি হবে, আর টাকা থাকলে, বেশি টাকা থাকলে কি করে টাকাটাকে লুকাবো, ট্যাক্স পাকি দেবো, দুই দিকে চিন্তা। টাকা থাকলেও চিন্তা, না থাকলেও চিন্তা। কিন্তু অযোধ্যা নগরীতে তখন যারা ছিলেন তাদের টাকা পয়সার কোনো চিন্তা ছিল না, তারা আনন্দে ছিল। কারণ কারো কোনো অভাব ছিল না, রামরাজ্যে প্রজাদের কোনো অভাব ছিল না, তারা প্রত্যেকে খুব আনন্দে ছিল, সবাই আনন্দে আছে অযোধ্যাতে। কিন্তু একজনের খুব দুঃখ, কার দুঃখ, কইকেই দুঃখ না, ভুলতে ভুলে গেছে, কে বলছে, তুমি বলছো, তুমি ছিলে না ক্লাসে, কার দুঃখ, দশরথের দুঃখ। কেন দুঃখ দশরথের, তার কোনো পুত্র সন্তান ছিল না। দশরথের কটা পত্নী, সকলে জানে দশরথের তিন পত্নী না, কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা। কিন্তু পুরাণ থেকে আমরা জানতে পাই দশরথের তিন পত্নী ছিল না, দশরথের মাত্র 350টি পত্নী ছিল, 350টা বউ। কেন, তার কারণ আমি ব্যাখ্যা করেছিলাম। সেই সময় যখন রাম যখন দশরথ রাজত্ব করছিলেন, তখন পরশুরাম ক্ষত্রিয় নিধন করছিলেন, সমস্ত ক্ষত্রিয়কে বিনাশ করে দেবে। তো কোন ক্ষত্রিয়কে বিনাশ করবে না, যে ক্ষত্রিয় বিবাহ আশ্রয়ে বসে থাকবে। তাই দশরথ যখনই শুনত যে পরশুরাম আসছে, তখন বিবাহ আশ্রয়ে বসে যেত। এইরকম বিয়ে করতে করতে অনেক বিয়ে করে ফেলেছে নিজেকে আত্মরক্ষা করার জন্য, তাই জন্য 350টি পত্নী ছিল, কিন্তু তার কোনো পুত্র সন্তান ছিল না। তাই জন্য তার মনে খুব দুঃখ যে আমার পরে কে রাজত্ব করবে। তখন তিনি অশ্বমেধ যজ্ঞ করার মনস্থ করলেন। তখন অশ্বমেধ যজ্ঞ হবে, সেই সময় ওনার প্রধানমন্ত্রী সুমন্ত্র দশরথ মহারাজকে একটা কাহিনী বলেন, অতি পুরনো কাহিনী। কাহিনীটা মনে আছে, কার কাহিনী? ঋষ্যসিংহ ঋষি, রমাপদ মহারাজ এবং ঋষ্যসিংহ ঋষির কাহিনী। ওটা কি একবার বলবো ছোট্ট করে? হ্যাঁ, অনেকে শোনেনি, রিভিশন হচ্ছে। ঋষ্যসিংহ ঋষি, রমাপদ মহারাজ, তিনি অঙ্গ দেশের রাজা ছিলেন এবং দশরথ মহারাজের বন্ধু। ওনারা যেহেতু সন্তান ছিল না, তাই দশরথ তার কন্যাকে ওনার কাছে দিয়েছিলেন, শান্তা ওনার কাছে ছিল। এখন অঙ্গ দেশে কোনো বৃষ্টি হচ্ছে না, দুর্ভিক্ষ। কেন, ধর্মপদ মহারাজ একবার দান করছিল, দান করতে করতে হীরা দান করছে, হীরা, একটা সুন্দর হীরা দেখেছে, তো ওটা দান করতে গিয়ে ভাবছে এটা খুব সুন্দর, ওটা না দিলে ভালো, যে রেখে দিয়েছে, ব্রাহ্মণকে দেয়নি। তো ব্রাহ্মণ বুঝতে পেরেছে যে আমাকে দান করা মনস্থ করে ফিরিয়ে নিয়েছে, অভিশাপ দিয়েছে যে তোমার রাজ্যে কোনো বৃষ্টি হবে না, কোনো যজ্ঞ হবে না। ব্রাহ্মণের অভিশাপ লেগে গেছে, এই যুগের ব্রাহ্মণের মতো না, কলিযুগের ব্রাহ্মণ না, ভালো ব্রাহ্মণ, যে যেটা উচ্চারণ হবে, ব্রাহ্মণ মানে যে কথা উচ্চারণ হবে সেটা বাস্তবে পরিণত হবে। প্রভুপাদ মহারাজের রাজ্যে কোনো বৃষ্টি নেই, কি করে বৃষ্টি হবে? তখন প্রভুপাদ মহারাজের যারা ব্রাহ্মণ, সমস্ত ব্রাহ্মণেরা ছিল, তারা বলল যদি ঋষ্যসিংহ ঋষি সে যদি এসে যজ্ঞ করে তাহলে বৃষ্টি হবে। তো ঋষ্যসিংহ ঋষিকে, ঋষ্যসিংহ ঋষি হচ্ছে, মনে আছে, খুব শক্তিশালী, তার পরিচয় কি? কশ্যপ মুনির পুত্র। কশ্যপ মুনির পুত্রের নাম কি? কশ্যপ জানেন তো কি? কশ্যপের দুই পত্নী দিতি এবং অদিতি, তিনি জন প্রজাপতি, তার মাধ্যম দিয়ে সমস্ত প্রজা সৃষ্টি হয়েছে জগতে। তো কশ্যপের সন্তান হচ্ছে কি, লেখেন এই নামটা কি নাম? একটা একটা দুটো নাম বলেছিলাম, একটা নাম বলে না তোমাকে কি কি বলুন? মৃগী, আর একটা বিভাণ্ডক, মনে আছে? খুব সুন্দর, ধন্যবাদ। বিভাণ্ডক আর কোনো জায়গায় লেখা আছে মৃগী। সে বিভাণ্ডক অত্যন্ত তেজস্বী ঋষি ছিল, খুব তপস্যা করছে, কঠোর তপস্যা। আর তপস্যা করলে একজনের খুব চিন্তা হয়, কার চিন্তা হয়? ইন্দ্র। ভাবছি আমার পজিশনটা মনে হয় গেল, চেয়ার টলমল করছে। এই জগতে খালি চেয়ার নিয়ে চিন্তা নয়, স্বর্গলোকেও চেয়ার নিয়ে চিন্তা, ঠিক আছে? চেয়ার থাকলেই চিন্তা, তাই চেয়ার নড়ছে। ঋষি এত তপস্যা করছে, ইন্দ্র ভাবলো গেল গেল মনে হয়। আর তপস্যা ভঙ্গ করার তো একটাই পন্থা, কি? পাঠিয়ে দেবো অপ্সরা। অপ্সরা পাঠিয়ে দিয়েছে, সে অপ্সরার নাম কি? কোন অপ্সরাকে পাঠিয়েছিল? হর্ষা। হর্ষাকে পাঠিয়েছে, তো ও তো শক্তিশালী মুনি, কোনো প্রভাবিত করতে পারছে না, তো খুব রেগে গেছে। ও যে আমাকে তুমি বিরক্ত করছো, কি যাও তুমি? বলছে আমি আপনার দ্বারা সন্তান লাভ করতে চাই, যে কোনো অসুবিধা নেই। দিয়ে তেজের মাধ্যম দিয়ে হাত দিয়ে বীর্য প্রকাশ করেছে, দিয়ে তার গর্ভে নিক্ষেপ করেছে। এত তেজস্বী বীর্য ধরে রাখতে পারছে না হর্ষা, সেটা পরিত্যাগ করেছে। পরিত্যাগ করে একটা হরিণের গর্ভে দিয়ে দিয়েছে, তো হরিণ সঙ্গে সঙ্গে পুত্র সন্তান উৎপাদন করেছে। দেখতে মানুষের মতো কিন্তু মাথায় একটা সিং, তাই জন্য তার নাম হচ্ছে ঋষ্যসিংহ। বলছে সেই ঋষিকে যদি আনতে পারো তাহলে তার যোগ্যে আমাদের রাজ্যে বৃষ্টি হবে। তো ঋষ্যসিংহকে আনবে কি করে? বিমানটা হচ্ছে অত্যন্ত তেজস্বী মুনি, আর এই বিভাণ্ডক সে মহিলাদের প্রতি অত্যন্ত প্রধান্বিত হয়েছিল। তার কারণটা হচ্ছে যে হর্ষা এলো একজন মহিলা তার তপস্যা ভঙ্গ করার জন্য, বললো যে আমি সন্তান পেতে চাই। তো সন্তান দিল, সন্তান নিতে পারলো না, তো সেটা আবার কাকে দিল? হরিণকে দিল। তো হরিণ আর প্রসব করলো এমন একটা, না পশু না মানুষ, তো হরিণটাও তাকে রক্ষা করতে পারলো না, সে নিয়ে গেল তার দাদার কাছে। তো দাদা রাজি হলো, বৌদি রাজি হলো না, বলছি এবার কি ধরনের পুত্র একে আমি রাখতে পারবো না। তো বৌদির প্রতি রেগে গেল, বলছে আমার কোনো মহিলা আমাকে সহযোগিতা করলো না, তাই জন্য আমি এমন একটা আশ্রম তৈরি করব যেখানে আমার ছেলের কাছে কোনো মহিলা আসতে পারবে না, এমন একটা আশ্রম তৈরি করব, মহিলা বর্জিত আশ্রম, লেডিস নট অ্যালাউড, ঠিক আছে, কঠোর ব্রহ্মচারী আশ্রম। তখন কোনো মহিলা সম্বন্ধে কোনো অভিজ্ঞতা নাই ঋষ্যসিংহ, তো তাকে কি করে নিয়ে আসবে? তখন মুনিরা ব্রাহ্মণের একটা বুদ্ধি দিল, বলছে এই আমাদের রাজ্যে যত সুন্দরী নারী আছে তারা একটা দল ধরে যাক, দল ধরে যাক, তাহলে তাকে নিয়ে আসতে পারবে। কিভাবে? বলছে তারা যাবে, তারা একটা প্ল্যান করলো কিভাবে তাকে নিয়ে আসবে। তারা ঋষ্যসিংহ মুনির আশ্রমের পাশাপাশি একটা ছোট্ট জায়গা তারা একটা ঘাটি বাঁধলো। তো তারা অপেক্ষা করছে কখন ঋষভ সিংহ ঋষির বাবা থাকবে না আশ্রমে, কারণ বাবা থাকলে তো ঢোকা যাবে না। যখন বাবা নেই খবর পেয়েছে বিমণ্ডক, তখন তারা গেছে। কোনোদিন তো মেয়ে দেখেনি, তো অদ্ভুত, অধিক্য থাকার লোকেরা তো অদ্ভুত দেখতে, এরকম তো দেখিনি কখনো। তো তারা তাদেরকে বসতে দিয়েছে, তার চরণ ধুয়ে দিয়েছে, ফলমূল খেতে দিয়েছে। তারপরে এই মহিলাগুলো কি করেছে, ওকে মিষ্টি খেতে দিয়েছে, খুব সুন্দর খাবার খেতে দিয়েছে। এতদিন তো ফল টল খেয়েছে, এত ভালো খাবার কখনো খায়নি, বলছে এত সুন্দর টেস্ট। তারপর কি করেছে মহিলাগুলো, সেই ঋষ সিংহ ঋষিকে আলিঙ্গন করেছে, জোর করে আলিঙ্গন করেছে। ও বলছে আগে তো ছেলেদের আলিঙ্গন অন্যরকম, এটা মেয়েদের আলিঙ্গন অন্যরকম লাগছে, কি ব্যাপার, এরম করে দিয়ে চলে গেছে ওরা। সারা রাত আর ঘুম নাই, কোনোদিন আকর্ষণ হয়নি, তো এখন তো আকর্ষণ, এমন আকর্ষণ আর ঘুম হচ্ছে না, কি করে যাবে কি করে যাবে কি করে যাবে। তো তারপরের দিন সেই মহিলাদের আশ্রমে গিয়ে উপস্থিত হয়ে গেছে। তখন মহিলারা বলছে যে এটা তো আমাদের বাড়ি নয়, তো আমাদের বাড়ি হচ্ছে অন্য জায়গায়। তো তারা সকল এই ঋষ সিংহ ঋষিকে নিয়ে সেখানে চলে এসেছে অঙ্গদেশে। তো অঙ্গদেশে গিয়ে শান্তার সঙ্গে বিবাহ হয়েছে, তারপরে যজ্ঞ হয়েছে, বৃষ্টি হয়েছে। তারপরে দশরথ মহারাজের সন্তান নাই, তখন দশরথ মহারাজকে বলেছে ঋষিরা যে ঋষ সিংহ ঋষির দ্বারা যদি আমরা যজ্ঞ করি তাহলে তোমার সন্তান হবে। ঋষ সিংহ ঋষি তখন যজ্ঞ করেছে, পুত্রশ্রী যজ্ঞ করেছে। তখন পুত্রশ্রী যজ্ঞ থেকে যজ্ঞ পুরুষ বের হয়ে পায়েস দিয়েছে, তো পায়েসটাকে ভাগ করে দেওয়া হয়েছে। তখন কৌশল্যার গর্ভ থেকে রাম, তারপরে কৈকেয়ীর গর্ভ থেকে ভরত, এবং সুমিত্রার গর্ভ থেকে লক্ষণ এবং সত্যগুণ আবির্ভূত হয়েছে। এই আলোচনা হয়েছে গতকাল। আজকে আমরা আলোচনা করব যে কি করে ভগবান রামচন্দ্রের বিভিন্ন লীলা থেকে আমরা বিভিন্ন শিক্ষা লাভ করতে পারি। কালকে আমরা অল্প করে শুরু করেছিলাম যে আমরা আজকে আলোচনা করব যে ভগবান শ্রী রামচন্দ্রের রাজ্য অভিষেকের হওয়ার মুহূর্ত থেকে সীতা উদ্ধার পর্যন্ত, অযোধ্যায় ফিরে আসা পর্যন্ত ভগবান অসংখ্য লীলা করেছেন। সেই সমস্ত লীলা থেকে আমরা কি শিক্ষা লাভ করতে পারি, এক একটা লীলা আমরা আলোচনা করব এবং সেখান থেকে বিভিন্ন শিক্ষা আমরা বার করার চেষ্টা করব। ঠিক আছে, প্রথম আমরা আলোচনা করলাম, কালকে শুরু করেছিলাম যে ভরত এবং শত্রুঘ্ন কৈকেয়ীর দেশে গেছে মামার বাড়ি। সেই সময় ভগবান শ্রী রামচন্দ্রকে রাজ্য অভিষেক করার জন্য দশরথ মহারাজ ঘোষণা করেছে যে রামচন্দ্র রাজা হবে। তো অযোধ্যায় খুব আনন্দ, খুব আনন্দ, রামচন্দ্র রাজা হবে। তো এখন সবাই আনন্দ করছে, কিন্তু একজনের মনে আনন্দ নাই, সেটা হচ্ছে মন্থরা। মন্থরার মনে, কারণ তার মধ্যে প্রচুর ঈর্ষা ছিল রামের প্রতি। তো সে গিয়ে কৈকেয়ীর দাসী, তো কৈকেয়ীর কাছে গেছে। তো কৈকেয়ীকে গিয়ে বলছে এত কিসের আনন্দ? বলছে আনন্দ হবে না, সারা অযোধ্যাতে আনন্দ। যে কেন আনন্দ এত? যে রামচন্দ্র রাজা হবে, এর থেকে আনন্দের আর কি হতে পারে? বলছে সবার আনন্দ হতে পারে, কিন্তু তোমার এত আনন্দ কেন? তুমি কি জানো না তোমার দুঃখের দিন ঘনিয়ে এসেছে? বলছে কেন দুঃখের দিন? বলছে যদি রামচন্দ্র রাজা হবে তাহলে রামচন্দ্রের মা হচ্ছে কৌশল্যা, সে রাজমাতা হবে, আর তুমি তো রাজমাতার পদ পাবে না, তোমাকে দাসীর মতো ব্যবহার করবে। তখন কৈকেয়ী বলছে কি ধরনের কথা বলছো, রামচন্দ্র আর ভরত আলাদা নাকি? রামচন্দ্র তো আমার ছেলে, আমাকে কেন রাজমাতার সম্মান দেবে না? বলছে না না না, তুমি বুঝতে পারছো না, রামচন্দ্র রাজা হলে তোমাকে অবশ্যই রাজমাতার সম্মান দেওয়া হবে না। তুমি যদি ভালো চাও এখনো সময় আছে, কারণ দশরথ মহারাজ তোমাকে দুটো বর দিতে চেয়েছিল, তুমি সেই বরটা নাওনি, এখন হচ্ছে সেই সময়, তুমি গিয়ে এখন দশরথ মহারাজকে সেই বরটা চেয়ে নাও। বলছে কি বর চাইব? বলছে প্রথম বর চাইবে 14 বছরের জন্য রামের বনবাস, আর দ্বিতীয় বর হচ্ছে তোমার পুত্র ভরত রাজা হবে। এটা শুনে কই কই তো বিশ্বাসই করতে পারছে না, বলছে কি বলছে রে মন্ত্রা। তারপর অনেক বুঝানোর পরে কই কই বুঝতে পেরেছে। তো এইটা থেকে আমরা কি শিক্ষা লাভ করতে পারি? আমরা সকলেই হচ্ছে কৈকেয়ীর মতো। কৈকেয়ী মানে হচ্ছে রামের ভক্ত। আমরা সকলেই ভগবানের ভক্ত। নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কবু নয়, শ্রবণাদি শুদ্ধ চিত্তে কর উদয়। প্রত্যেকের হৃদয়ে কৃষ্ণ ভক্তি রয়েছে, নিত্য সিদ্ধ। এটা স্বরূপত জীব কৃষ্ণ দাস, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। আমরা সকলেই ভগবানের দাস, ভগবানের প্রতি আমাদের একটা স্বাভাবিক ভক্তি রয়েছে, ভগবান রামের প্রতি আমাদের একটা স্বাভাবিক ভক্তি রয়েছে। কিন্তু সেই ভক্তিটা যখন আমরা অসৎসঙ্গের প্রভাবে পড়ে যাই, অসৎসঙ্গের প্রভাবে আমাদের সেই ভক্তি দূরীভূত হয়। তাই জন্য মহাপ্রভু শিক্ষা দিয়েছেন অসৎসঙ্গ ত্যাগ এই বৈষ্ণব আচার। বৈষ্ণব মানে কি? যে অসৎসঙ্গ ত্যাগ করবে, সৎসঙ্গে কৃষ্ণ ভক্তি জাগরিত হয়, অসৎসঙ্গে কৃষ্ণ ভক্তি বিনাশপ্রাপ্ত হয়। তাই জন্য অসৎসঙ্গ ত্যাগ করতে হবে। তো কৈকেয়ী তার কৃষ্ণ ভক্তি, রামের প্রতি যে ভক্তি, সেই ভক্তিটা দূরীভূত হয়ে গেল, রামকে বনবাস করে দিল। কিসের প্রভাবে? অসৎসঙ্গের প্রভাবে। তাই জন্য আমাদের খুব সাবধান থাকা দরকার, যে আমাদের কখনোই অসৎসঙ্গের প্রভাবে থাকা উচিত নয়। কিন্তু আপনারা বলবেন অসৎ মানে কি আর সৎ মানে কি করে বুঝব? মহাপ্রভু বলছেন অসৎসঙ্গ ত্যাগ এই বৈষ্ণব আচার, স্ত্রী সঙ্গী এক অসাধু কৃষ্ণ ভক্ত। অসৎসঙ্গ মানে কি? যে সমস্ত ব্যক্তিরা যৌন সঙ্গের প্রতি প্রচন্ড আসক্ত এবং যারা কৃষ্ণ ভক্ত নয় তারা হচ্ছে অসৎ, সেই সঙ্গ পরিত্যাগ করতে হবে। এখন সারা পৃথিবীতে এই সমস্ত লোকে ভরে গেছে, তো কার সঙ্গে করব? আর মহাপ্রভু বলছেন যারে দেখো তারে কহো কৃষ্ণ উপদেশ, আমার আজ্ঞায় গুরু হইয়া তারও এই দেশ। তাহলে কি করে প্রচার হবে প্রভু? আপনি বলছেন অসৎ সঙ্গ ত্যাগ আর এদিকে বলছেন প্রচার করো, তো দুটো আপাত বিরোধী কথা। বিরোধী কথা না ঠিক কথা? দুটো কথাই ঠিক। একটা হচ্ছে সঙ্গ প্রদান করা, আর হচ্ছে সঙ্গ গ্রহণ করা। প্রচার মানে হচ্ছে সাধু যারা বদ্ধ জীব তাদেরকে সঙ্গ প্রদান করবে, তাদের সঙ্গে থাকবে না। তাই প্রচারককে কাবাডি খেলোয়াড়ের সঙ্গে তুলনা করা হয়েছে। কাবাডি খেলা জানেন? শিলচরে কাবাডি খেলে লোক, কাবাডি কাবাডি খেলায় দুটো দল থাকে, দুই কোর্টে দুটো দল থাকে। তো এই কোর্ট থেকে এক কোর্ট থেকে একজন যায় কি করে? ছুঁয়ে আসছে, কাবাডি কাবাডি করে যাবে, ছুঁয়ে আসবে। আর ওই কোর্টে যদি বেশিক্ষণ থাকে কি হবে? তাহলে আর ফিরবে না এই কোর্টে, তাই তো? গেল। তাই আমাদেরও এই জগতে প্রচারটা কাবাডি খেলার মতো, দুটো দল, কৃষ্ণের দল আর মায়ার দল। তা আমরা আছি কৃষ্ণ দল, তো মায়ের দলে গিয়ে কৃষ্ণ কৃষ্ণ বলবো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, আর বলেই চলে আসতে হবে। আর থাকলেই তখন হরি বল, তখন আর হরে কৃষ্ণ কোথায় হাওয়া হয়ে যাবে? তাই জন্য বেশিক্ষণ থাকা যাবে না, অল্প কিছুক্ষণ থেকেই চলে আসতে হবে। এইটা হচ্ছে সঙ্গ দান করা আর সঙ্গ লাভ করা। তা আমাদেরকে সঙ্গ প্রদান করতে হবে। অসৎ সঙ্গে থাকলে বেশিক্ষণ কি হবে? কৃষ্ণভক্তি বিনাশপ্রাপ্ত হবে, আর সৎসঙ্গে থাকলে কৃষ্ণভক্তি লাভ হবে। তাই জন্য বলা হচ্ছে সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধুসঙ্গে সর্বসিদ্ধি হয়। বিশ্বাস হয়? বিশ্বাস হয় না? হয়? বিশ্বাস হয় না আমাদের খুব একটা। সাধুসঙ্গে সর্বনাশ তো হবেই, সাধুর সঙ্গে হলে জড় জীবনে সর্বনাশ হয়। তম্বরীশ মহারাজ ছিলেন, ছোট্ট কাহিনী বলবো। তম্বরীশ মহারাজ খুব ভালো ভক্ত ছিলেন ভগবানের, কিন্তু ওনার ভাইটা অপোজিট। এটা হয় না একটা পরিবারে? বাবা ভক্ত তো মা ভক্ত না, স্বামী ভক্ত তো স্ত্রী ভক্ত না, স্ত্রী ভক্ত তো স্বামী ভক্ত না, হয়? হয়। এটা এখন থেকে হয় না, চিরকাল ধরে হয়ে আসছে। অম্বরীশ মহারাজ ভক্ত, তার ভাই ভক্ত না, আর ভক্ত তো নাই, সমস্ত সদ্গুণাবলিতে বিভূষিত অম্বরীশ মহারাজের ভাই। মদ থেকে শুরু করে, মাংস থেকে শুরু করে, অবৈধ সঙ্গ থেকে শুরু করে, চুরি থেকে শুরু, কিছু বাকি নেই, এমন কিছু পাপ নাই যে করে না। জগাই মাদায়ের মতো, জগাই মাদায় কেমন পাপ করতো জানেন? জগাই মাদায় ব্রাহ্মণ ছিল, তারা বেদগ্ধ, তারা বেদের সমস্ত শ্লোক জানত, পণ্ডিত, তারা বেদ থেকে সব নোট করতো। কোনটা নোট করতো জানেন? যে কোন পাপটা করলে কি ফল হয়, এবং সব থেকে যেটা কঠিন ফল হয় সেটা করতো তারা। এই তো যে জগাই মাথায়, তো জগাই মাথায়কে যে কোন নরকে রাখবে তার জন্য আলাদা নরক তৈরি হচ্ছিল। তাই জন্য যখন মহাপ্রভু তাকে উদ্ধার করলো, সে উদ্ধার করার কথা শুনে যমরাজ অজ্ঞান হয়ে গেছিল, মূর্ছিত হয়ে গেছে, যে কি করে জগাই মাথায় উদ্ধার হয়ে যেতে পারে। বলছে আমার কোম্পানি তো বন্ধ হয়ে যাবে, বলছে জগাই মাথায় যদি উদ্ধার হয়ে যায় তাহলে তো আমার আর কোম্পানি চলবে না। সেই হচ্ছে মহাপ্রভুর শক্তি। তো যাই হোক, এই অম্বরীশ মহারাজের ভাইটা ওই টাইপের ছিল, আর যে যত পাপী তাদেরকে নারদ মুনি উদ্ধার করতে এক্সপার্ট। তো অম্বরীশ মহারাজ নারদ মুনির কাছে গিয়ে বলছে, হে নারদ মুনি, আপনি তো অনেক পাপীকে উদ্ধার করেছেন, তা আপনি আমার ভাইকে একটু উদ্ধার করুন। তখন নারদ মুনি বলছে, কোনো অসুবিধা নেই, আমি উদ্ধার করব। তো নারদ মুনি এসেছে অম্বরীশ মহারাজের বাড়িতে ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ করতে, প্রচার করতে। এখন অম্বরীশ মহারাজের ভাই বসে আছে তার বাগান নিয়ে বসে আছে, বাগানে কি সব মেয়ে টেয়ে বসে আছে, মদ মাংস সব নিয়ে বসে আছে। তো নারদমুনি ঢুকেছে, ও নারদমুনি আসুন আসুন, বলুন কি লাগবে, সব ব্যবস্থা আছে আপনার জন্য। তো নারদমুনি খুব লজ্জায় পড়ে গেছে, সাধু মানুষ তো এইসব দেখে লজ্জা লাগছে। বলছে, না না আমার এগুলো লাগবে না। বলছে, তাহলে কি জন্য এসছেন? বলছে, আপনাকে কিছু কথা বলতে চাই। বলছে, কি কথা? যে কৃষ্ণ কথা বলতে গেছে, যেই কৃষ্ণ কথা বলতে শুরু করেছে নারদ মুনিকে মারতে গেছে অম্বরীশ মহারাজ, ছুট মানে লাঠি নিয়ে মারবে। তো সেটা পেয়ে, সেটা দেখে নারদ মুনি সেখান থেকে ছুটে পালিয়ে গেছে। তো অম্বরীশ মহারাজকে গিয়ে বলছে যে তোমার ভাইকে আমার পক্ষে উদ্ধার করা সম্ভব না। বলছে, কেন? বলছে, কত পাপীকে উদ্ধার করলেন, আমার ভাই কি এত পাপী তাকে উদ্ধার করতে পারছেন না? বলছে, অন্যরা পাপী হলেও তারা আমার কথা শোনে, কিন্তু তোমার ভাই তো কথাই শুনতে চায় না, কথা বলতে শুরু করার আগেই তো মারতে আসছে আমাকে, তা আমি কি করে তাকে উদ্ধার করব? বলছে, না না আপনি কিছু একটা ব্যবস্থা করুন। বলছে, ঠিক আছে। তখন পরের দিন আবার গেছে, তারপর ওইভাবে বসে আছে, আবার কিছু বলতে গেছে, তখন আবার তাড়া করেছে, যখন ছুটে পালাচ্ছে নারদমুনি, তো নারদমুনি ছুটে পালানোর আগে সে অম্বরীশ মহারাজের ভাইকে বলছে, হে পাপিষ্ঠ, তুমি তো এরকম পাপ করছো, সারা জীবন পাপ করবে, পাপের পরে তো তুমি নরকে যাবে, যমরাজের কাছে উপস্থিত হবে। যখন যমরাজের কাছে যাবে তখন যমরাজকে একটা প্রশ্ন জিজ্ঞেস করো। কি প্রশ্ন? প্রশ্নটা হবে, যদি কোনো অত্যন্ত জঘন্য পাপিষ্ঠ ব্যক্তিও অনিচ্ছা সত্ত্বেও এক মুহূর্তের জন্য কোনো শুদ্ধ ভক্তের সঙ্গ করে তার কি ফল হয়, এই প্রশ্নটা জিজ্ঞেস করবে। তো নারদমুনি চলে গেছে, আর এও নিজের জীবন নিয়ে আছে, তারপরে তার দেহ ত্যাগ হয়েছে, দেহ ত্যাগের পরে স্বাভাবিক কোথায় গিয়ে উপস্থিত হয়েছে? নরকে গিয়ে উপস্থিত হয়েছে। তো নরকে বিচার হবে, এখন বিচার, পাপ পুণ্যের বিচার। তো চিত্রগুপ্তকে দেখেছে, রেকর্ড রাখে তো কোর্টের, রেকর্ড কম্পিউটারে রেকর্ড আছে, তো তাকে দেখেছে চিত্রগুপ্তকে, বলছে ওনার পুণ্যের ফাইলটা দেখো তো কত পুণ্য করেছে। পুণ্যের ফাইল খুলছে, ফাইলে কিছু নাই, ফাঁকা। বলছে, পুণ্যের কোনো ফাইলে কিচ্ছু নাই, ফাঁকা ফাইল, তাহলে তাহলে কি হবে? তবে পাপের ফাইলটা দেখো তো, পাপের ফাইল খুলছে, বলছে ওভারলোড, খোলা যাচ্ছে না, এত ফাইল, ফাইল ওভারলোড হয়ে গেছে, এমন কোনো পাপ নাই সে করেনি, সব পাপ করেছে। তখন যমরাজ বলছে, তাহলে কি ফল হবে? তখন বলছে, নিত্যকালের জন্য নরকবাস। তো যমরাজ তো ভগবানের ভক্ত, দুঃখ পেয়ে গেছে, নিত্যকাল এই নরক বসবাস, নরকে বাস করতে হবে। তখন যখন এই জগতে ফাঁসি হয় তখন বলে শেষ ইচ্ছা। তখন তাকে জিজ্ঞেস করেছে, তোমার তো নিত্যকালের জন্য নরক বাস হবে, তো তোমার কি করে শেষ ইচ্ছা আছে? বলছে, হ্যাঁ। তখন তার মনে পড়েছে নারদ মুনির কথা। নারদ মুনি তো আমাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করতে বলেছিল, ভুলে গেছি, তখন মনে পড়েছে, বলছে আমার একটা প্রশ্ন আছে। প্রশ্ন? সাধারণত অন্য কিছু চাই মানুষ, বলছে আমার একটা প্রশ্ন আছে। বলছে কি প্রশ্ন? বলছে কি অত্যন্ত পাপিষ্ঠ ব্যক্তি অনিচ্ছা সত্ত্বেও এক মুহূর্তের জন্য শুদ্ধ ভক্তের সঙ্গ করে, তাহলে তার কি ফল হয়? বিরাট প্রশ্ন, এই পাপি লোক এরকম প্রশ্ন করতে পারে শুনে অবাক হয়ে গেছে যমরাজ। বলছে এবার এই ধরনের প্রশ্ন করছে? বলছে এই প্রশ্নের উত্তর তো আমি দিতে পারবো না। বলছে এই প্রশ্নের উত্তর কে দিতে পারবে? বলছে ব্রহ্মা দিতে পারে। তখন বলছে ঠিক আছে চললাম, আমাকে ব্রহ্মার কাছে নিয়ে যাবেন। তো যমরাজ আর অম্বরীশ মহারাজের ভাই দুজনে ব্রহ্মার কাছে গেছে। তো ব্রহ্মাকে গিয়ে প্রশ্ন করেছে, তো ব্রহ্মা বলছে আমি এই প্রশ্নের উত্তর দিতে পারবো না। বলছে কে প্রশ্ন উত্তর দিতে পারবে? বলছে শিব দিতে পারে, শিব তো মহান বৈষ্ণব, উনি এই প্রশ্নের উত্তর দিতে পারে। বলছে চলো তাহলে কৈলাসে যাই। তো ব্রহ্মাকে বলছে আপনিও চলুন না। বলছে ঠিক আছে চলো। তো যমরাজ, তারপর হচ্ছে ব্রহ্মা আর অম্বরীশ মহারাজের ভাই শিবের কাছে গেছে। তো শিবকে গিয়ে প্রশ্ন করেছে, তো শিব বলছে আমি এই প্রশ্ন উত্তর দিতে পারবো না। তো কে প্রশ্ন উত্তর দিতে পারবে? ব্রহ্মা পারবে না, শিব পারবে না, কে পারবে? বলছে বিষ্ণু পারবে, একমাত্র বিষ্ণু এই প্রশ্ন উত্তর দিতে পারে। তো বিষ্ণু তো বৈকুণ্ঠে থাকে, তাহলে বৈকুণ্ঠে চলো। তখন যমরাজ বলছে তাহলে আপনারাও চলুন, একসঙ্গে যাওয়া যাক। তো তারা তিনজনে বৈকুণ্ঠ জগতে, বৈকুণ্ঠ লোকে ঢুকে গেছে। তো বড় লোকের সঙ্গে যখন অন্য ছুটকি পাঠ করা যায় তারা ঢুকে যায়। তো তিনজন ঢুকে গেছে বৈকুণ্ঠ লোকে, তার সঙ্গে সঙ্গে অম্বরীশ মহারাজের ভাইও ঢুকে গেছে। তো বৈকুণ্ঠ লোকে বসে আছে বিষ্ণু। তো জিজ্ঞেস, তখন সবাই গিয়ে উপস্থিত হয়েছে, ব্রহ্মা, শিব, যমরাজ। তখন বিষ্ণু বলছে কি ব্যাপার, সবাই চলে এসছে, ওখানে সব ঠিকঠাক চলছে তো, সবাই এসে গেছে একসঙ্গে? বলছে না না, সেরকম কোনো ব্যাপার না, সব ঠিকঠাক আছে। বলছে তোমরা তিনজন একসঙ্গে এসে গেছে কেন? বলছে আমরা একটা ধর্ম সংকটে পড়েছি। বলছে কি ধর্ম সংকট? বলছে এ হচ্ছে অম্বরীশ মহারাজের ভাই অত্যন্ত পাপিষ্ঠ, প্রচুর পাপ করেছে, কিন্তু তাকে যখন শেষ ইচ্ছা জিজ্ঞেস করা হলো তখন এটা এমন প্রশ্ন করেছে, সেই প্রশ্নের তো আমিও দিতে পারছি না, ব্রহ্মাও পাচ্ছে না, মহাদেব শিবও পাচ্ছে না, তাই আপনার দ্বারস্থ হয়েছি, আমাদেরকে উদ্ধার করুন। তখন বলছে কি প্রশ্ন করেছে? বলছে প্রশ্ন করেছে যে অত্যন্ত পাপিষ্ঠ ব্যক্তিও অনিচ্ছা সত্ত্বেও এক মুহূর্তের জন্য যদি সাধু সঙ্গ করে তার কি ফল হয়? তখন বিষ্ণু বলছে তুমি এখনো বুঝতে পারছো না কি ফল হয়, সে আমার কাছে ফিরে আসে, এই জন্য বসে আছে আমার পাশে, তোমরা চলে যাও, আমার সঙ্গে থাকবে, এই হচ্ছে সাধু সঙ্গের ফল, বৈকুণ্ঠ বাস হয়। তো এইটাই, এই বিশ্বাস আমাদের থাকতে হবে। আমরা ভাবি এটা গল্প, এই গল্পে অ্যাডভার্টাইজমেন্ট নেয় না, অ্যাডভার্টাইজমেন্ট, এটা অ্যাডভার্টাইজমেন্ট না, এটা হচ্ছে বাস্তব সত্য, এটা হচ্ছে সাধু সঙ্গের ফল। আর ঠিক অপোজিট হবে অসৎসঙ্গ, সৎসঙ্গে যেমন একটু সৎসঙ্গ করলে এরকম ফল হবে, আর অসৎসঙ্গে সেরকম অপোজিট ফল হবে। তাই জন্য আমাদের সবসময় সঙ্গ খুব গুরুত্বপূর্ণ। তাই কইকেই তার মানসিকতা পরিবর্তন হয়ে গেল মন্থুরার রূপ অসৎসঙ্গের প্রভাব, তাই সে রামচন্দ্রকে হারাল। খালি রামচন্দ্রকে উনি হারালেন না, ভরতকেও রামচন্দ্র থেকে আলাদা করে দিলেন। এইটা হচ্ছে অসৎসঙ্গের ফল। তারপরে রামচন্দ্র এখন রাজ্য অভিষেকের জন্য প্রস্তুত, রাজ্য অভিষেক হবে। তার আগের দিন ঘটনা ঘটছে, তো এগুলো সন্ধে রাত্রিবেলায় ঘটনা ঘটছে। তো রামচন্দ্র প্রস্তুত হবে, ভগবানের পূজা টুজা করছে, কালকে দায়িত্ব নিতে হবে, বিরাট একটা দায়িত্ব, এত বড় দায়িত্ব। তখন সুমন্ত্র গিয়ে খবর দিয়েছে যে দশরথ মহারাজ আপনাকে ডাকছে, ডেকেছে। তো দশরথ, রামচন্দ্র বুঝতে পারছে না হঠাৎ কেন কোন ডাকলো, ডেকেছে। তো রামচন্দ্র গিয়ে উপস্থিত হয়েছে, দশরথ বলতে পারছে না, বলতে পারছে না যে তুমি আর রাজা নাই, তোমাকে বলে যেতে হবে। এখন কি করে বলবে, তার তো হৃদয় ফেটে যাচ্ছে, এই যখনই এই কথাটা শুনেছে না দশরথ, তখনই তার অবস্থা শেষ, সে আর বাঁচতে পারবে, কারণ রামচন্দ্র ছাড়া ওনার জীবন শূন্য, 14 বছর রাম ছাড়া থাকবে কি করে, শুনেই তার অবস্থা খারাপ, কোনো কথা বলতে পারছে না। কইকেই বলছে, তখন কইকেই গর্বের সঙ্গে বলছে যে বলছে তোমার বাবা চায় 14 বছরের জন্য তোমার বনবাস, আর তোমার ভাই ভরত রাজা হবে। তা আমাদের যদি এরকম অবস্থা হতো যে আমাকে একটা পোস্ট দেওয়া হয়েছে, ঠিক আছে আগে থেকে সব ঠিকঠাক, তারপরে যেদিন পোস্টটা পাবো তার আগের দিন এসে বলছে আপনি আউট, তাহলে কি হবে আমাদের প্রতিক্রিয়া? খুব ভালো লাগবে নাকি? ভালো লাগবে, ভালো লাগবে। কিন্তু রামচন্দ্র এবং আমাদের মধ্যে এটা হচ্ছে পার্থক্য। রামচন্দ্র যখন শুনল রাজা হবে তখন সে ধেই ধেই করে নাচেনি, ও রাজা হব রাজা হব, তিনি কখনো আনন্দ পেতে পারেনি, কারণ এটা দায়িত্ব। আর যখন শুনলো যে বনবাসে যেতে হবে তখনও দুঃখ, ও বনে যেতে হবে, এই রাজা দশরথ কেবল আপনার কি বুদ্ধি শুদ্ধি নাই, আপনার এই বইয়ের প্রতি এত আসক্ত, আপনার স্ত্রীর কথা শুনে আমার আমার এই সিদ্ধান্ত বদল করে দিলেন। অন্য ছেলেলে তাই বলতো, বাবাকে ছাড়ত নাকি? রাজ্য তো কি দরকার, টাকা পয়সা একটু কম দিলেই বাবাকে ছাড়ছে না। তখন সেরকম ছেলে ছিল না রামচন্দ্র, সে তখন যখনই বললো বললো ঠিক আছে আমি বনবাসে যাব। তো এইটা হচ্ছে চরিত্র। রামচন্দ্র রাজা হওয়ার প্রতি আসক্ত নয় আর রাজা না হওয়ার প্রতি আসক্ত নয়। আসক্তি এবং বিরক্তি দুটি হচ্ছে বন্ধনের কারণ। এই জগতে আমরা আসক্ত হই নাহলে বিরক্ত হই। অনেক বলে না মায়াপুরে আছে প্রভু, আর সংসারের জ্বালা সহ্য করা যাচ্ছে না, আপনি আমাকে আশ্রমে নিয়ে নিন। কি হয়েছে? এই বউয়ের সঙ্গে একটু ঝগড়া হয়েছে। তো এখন যদি আবার যদি বউ ভালো করে ফোন করে আবার চলে যাবে, তাও ঠিক। এই ধরনের বৈরাগ্যতে কোনো কাজ হয় না। এটা হচ্ছে আসক্তি এবং বিরক্তি দুটোই বন্ধনের কারণ, কারণ দুটোই হচ্ছে আসক্তি। কিন্তু রামচন্দ্র এই জগতের আসক্তি এবং বিরক্তির ঊর্ধ্বে, তিনি কোনো জিনিসের প্রতি আসক্ত নন। তিনি যখন রামচন্দ্রকে যখন দশরথ রাজা বলে ঘোষণা করলেন তখন তিনি সেটাকে সেবা হিসেবে গ্রহণ করলেন, আবার যখন তাকে বললেন তোমাকে বনবাসে যেতে হবে তখন সেটাকেও সেবা হিসেবে গ্রহণ করলেন। তার কাছে তার পিতার কথা শ্রবণ করা এবং তার সেবা করাটাই হচ্ছে একমাত্র ব্রত। এইটা হচ্ছে আমাদের শিক্ষা। আমরা যখন ভক্তি জীবনে আসি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেটা আমাকে বলবে সেটা মাথা পেতে নেওয়াটাই হচ্ছে ভক্তি। এটা হচ্ছে ভক্তের লক্ষণ। আর অসুরের লক্ষণ কি? ও আমি কত যোগ্য, আমাকে এই সেবাটা দিচ্ছে, কি জানে না আমার যোগ্যতা, আমি কত বড় সেবা করতে পারি, এইটা হচ্ছে অসুরের লক্ষণ। রামচন্দ্রের মধ্যে সেই আসুরিক লক্ষণ দেখা যায় না, কারণ তিনি হচ্ছেন ভগবানের শুদ্ধ ভক্তের লক্ষণ প্রকাশ করছেন। তার কাছে রাজা হওয়াটাও যেরকম সেবা, বনে যাওয়াটাও একই ধরনের সেবা, এইটা হচ্ছে ভক্ত। তাই আমরা রামের চরণ তখনই লাভ করতে পারবো যখন তার এই মানসিকতাকে আমাদের জীবনে গ্রহণ করতে পারবো। যে কোনো সেবার জন্য প্রস্তুত, সেবা নেওয়া যায় না, সেবা প্রদান করা হয়। এই জগতে কাজ আমরা জোর করে হাসিল করে নিই, সেবা কখনো হাসিল করে নিয়ে যাওয়া যায় না, সেবাটাকে প্রদান করে দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত। যখন শুদ্ধ ভক্ত উন্নত ভক্তরা যে সেবাকে প্রদান করবে সেটাই হচ্ছে সেবা। আর আমি এটা করে দেখিয়ে দেবো, আমি এটা করবো, এই যে দেখানো সেটা সেবা নয়, সেটা হচ্ছে কর্মকাণ্ড। আমি কিছু দেখাতে চাই। চৈতন্য মহাপ্রভু তিনি পরম পুরুষোত্তম ভগবান, তিনি এই জগতে কেন আবির্ভূত হয়েছিলেন? অনর্পিত চরিং চিরাট করুণা অবতীর্ণ কলৌ সমর্পিত উন্নত উজ্জ্বল রসাং স্বভক্তি শ্রিয়ম হরিপুরের সুন্দর দূতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরত উবা সচিনন্দন। মহাপ্রভু আবির্ভূত হয়েছে নাম সংকীর্তন প্রচার করার জন্য, তাই তো ওনার আবির্ভাবের কারণই হচ্ছে পৃথিবীতে আসি যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচারিত হইবে মোর নাম। তিনি যখন আবির্ভূত হলেন সেদিন চন্দ্রগ্রহণ ছিল, সেই সময় নবদ্বীপে কেউ ভক্ত ছিল না, খুব কম ভক্ত, সকলে স্মার্ত ব্রাহ্মণ। তারা বলছে উচ্চস্বরে কেউ নাম করে নাকি? উচ্চস্বরে নাম করতে হয় না। এখন তো মহাপ্রভু আবির্ভূত হচ্ছে নাম সংকীর্তন আন্দোলন করার জন্য, কিন্তু চন্দ্র তারা বলতো উচ্চস্বরে নাম জপ করা যায় গঙ্গায় স্নান করার সময়, চন্দ্রগ্রহণ করলে কি হয়? তখন চন্দ্রগ্রহণের সময় সকলে গঙ্গা স্নান করে, কি হচ্ছে গঙ্গা স্নান করে। তো চন্দ্রগ্রহণ হয়েছে তো সমস্ত নবদ্বীপবাসী সমস্ত মানুষ ব্রাহ্মণ থেকে শুরু করে সবাই গঙ্গা স্নান করছে। তো গঙ্গা স্নান করার সময় সকলে হরিনাম করছে, হরি বল, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সেই সময় মহাপ্রভু আবির্ভূত হলেন। আবির্ভাবের মাধ্যম দিয়েই নবদ্বীপ শহরে নাম সংকীর্তন আন্দোলন শুরু হয়ে গেল। তাহলে জন্মানোর পরে পরে প্রচার শুরু, পৃথিবীতে আছে যত নগর অধিকরাম, যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ শুরু হয়ে যেতে পারত, কিন্তু তিনি কিছু করলেন না। কতদিন অপেক্ষা করলেন? তিনি তার পিতা অপ্রকট হল, তারপরে তিনি যখন গয়াতে গেলেন, গয়া থেকে ঈশ্বরপুরী পাঠ তার কাছ থেকে যখন দীক্ষা গ্রহণ করলেন, যখন ঈশ্বরপুরী পাঠ বললেন, তুমি মূর্খ, তোমাকে বেদান্ত অধ্যয়ন করতে হবে না, তুমি নাম করো এবং সেই নামের প্রচার করো। যখন ঈশ্বরপুরী পাঠ চৈতন্য মহাপ্রভুকে নির্দেশ দিলেন, তখনই তিনি নবদ্বীপে এসে নাম সংকীর্তন প্রচার শুরু করলেন। তিনি নিজে দেখিয়ে দিতে পারতেন, আমি তো পরম পুরুষোত্তম ভগবান, কি করে প্রচার করতে হয় দেখিয়ে দেবো। উনি সেই মনোভাব নিয়ে প্রচার করেননি। তিনি কখন প্রচার শুরু করলেন? যখন তার গুরুদেব তাকে নির্দেশ করলেন, তুমি এখন প্রচার করো, তখনই তিনি প্রচার শুরু করলেন। গুরু আজ্ঞা, গুরু নির্দেশ, গুরু আশীর্বাদ না থাকলে কোনো সেবাতে সফলতা লাভ হয় না, সেটা কর্মকাণ্ডে পরিণত হয়। চৈতন্য মহাপ্রভু স্বয়ং পরম পুরুষোত্তম ভগবান, তিনি তার নিজের আচরণ করে দেখালেন যে কিভাবে প্রচার করতে হয়। নিত্যানন্দ প্রভু স্বয়ং বলরাম, তিনি হচ্ছেন সংকীর্তন আন্দোলনের কর্ণধার, তিনি শুরু করে দিতে পারতেন। 12 বছর বয়সে তিনি একচক্র ধাম পরিত্যাগ করলেন, তারপর তীর্থ ভ্রমণ করছেন, কোনো জায়গায় কথা নাই যে তিনি নাম প্রচার করছেন, হরি নাম প্রচার করছেন, কোনো প্রচার করছেন না। কেন করছেন না? কোনো নির্দেশ পাননি। তিনি অপেক্ষা করছেন কখন মহাপ্রভু নাম সংকীর্তন আন্দোলন শুরু করবে। যখন শুনতে পেলেন যে মহাপ্রভু নাম সংকীর্তন শুরু করেছেন, তখন তিনি নবদ্বীপে এসে নন্দনাচার্যকে লুকিয়ে থাকলেন, মহাপ্রভু তাকে নিয়ে এলেন, তখন তাকে নির্দেশ দিলেন, শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করো প্রকাশ, প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। তখন নিত্যানন্দ প্রভু প্রচার শুরু করলেন, স্বয়ং কৃষ্ণ বলরাম, চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভু আবির্ভূত হয়ে যে তারা প্রচার শুরু করেননি, যতক্ষণ পর্যন্ত না তারা গুরু আজ্ঞা লাভ করেছেন। তাই গুরু বাক্য, গুরুদেবের নির্দেশ, পুরো সিনিয়র ভক্তদের নির্দেশ মাথায় নিয়ে আমাদের সেবা করা উচিত। শ্রীল প্রভুপাদ ওনার একজন শিষ্য ওনার কাছে এসেছে, ওনাকে প্রচারে পাঠাচ্ছেন, তখন প্রভুপাদ বলছেন সবাই ওনাকে আশীর্বাদ করো যাতে ও ভালো প্রচার করতে পারে। তখন সবাই বলছে প্রভুপাদ আপনি তো আশীর্বাদ করেছেন, বলছে আমি আশীর্বাদ করলে বৈষ্ণবদের আশীর্বাদ লাগবে, বৈষ্ণবদের আশীর্বাদ হলেই সে এই সেবা কার্যে সফলতা লাভ করতে পারবে। যে কোনো কার্য, ভগবানের যে কোনো সেবা, যদি বৈষ্ণবদের আশীর্বাদ না থাকে, তাই সেবায় কখনো সফলতা লাভ করা যায় না। ভগবান শ্রী রামচন্দ্র তিনি তার আচরণের মাধ্যম দিয়ে দেখিয়ে দিলেন যে কি করে পিতৃ আদেশ পালন করাটাই হচ্ছে তার জীবনের একমাত্র ব্রত। তাই পিতাকে সন্তুষ্ট করার জন্য, পিতৃ আদেশকে পালন করার জন্য তিনি রাজা হতেও কোনো ব্যাপার না, আর বনবাসী হতেও কোনো ব্যাপার না। প্রথম শিক্ষা। দ্বিতীয় শিক্ষা, আমাদের জীবনে যখন কোনো একটু খারাপ সময় আসে, এটা আপাতত খারাপ সময়, রাজা রাজপথটা গেল, এখন জঙ্গলে যেতে হবে, আমরা হলে কি হবে, কি হয়ে গেল রে, কি হবে এখন, আমার কে দেখবে আমাকে। কিন্তু রামচন্দ্র তিনি বিভ্রান্ত হলেন না। এটা হচ্ছে উন্নত ভক্ত এবং কনিষ্ঠ ভক্তের মধ্যে পার্থক্য। উন্নত ভক্তের জীবনে যখন আপাত কোনো সমস্যা আসে, সেই সমস্যাটাকে তারা একটা পাথেয় করে নেয়, গ্রহণ করে সঠিকভাবে, যার মাধ্যম দিয়ে তার মিশনকে তারা সাকসেসফুল করতে পারে। তো রামচন্দ্র সেই বনবাসকে সঠিকভাবে গ্রহণ করলেন, কারণ তিনি চিন্তা করলেন এই হচ্ছে সুযোগ, কারণ আমি এই জগতে প্রকাশিত হয়েছি। পরিত্রাণায় সাধনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্মসংস্থাপনার্থায় সম্ভব, আমি যুগে যুগে আমি এখানে প্রকাশিত হয়েছি রাবণকে হত্যা করার জন্য। আমি যদি অযোধ্যায় রাজা হয়ে বসে থাকবো তাহলে রাবণকে হত্যা করবো কি করে, এই হচ্ছে সুযোগ। তাই তিনি বনবাসটাকে আশীর্বাদ হিসেবে গ্রহণ করলেন। তাই তথাকথিত খারাপ সময়কে যখন আমরা ভগবানের আশীর্বাদ বলে গ্রহণ করব, তখন আমরা জীবনে একটা বিরাট কিছু সফলতা লাভ করতে পারি, সেই বিশ্বাস আমাদের থাকা দরকার। কারণ এই জগতে ভালো আর মন্দ দুটোই সমান, রাজা এবং প্রজা, এই রাজা এই প্রজা। আমাদের ইস্কনে কথা আছে, ইস্কনে জড়জগতে এটাই নিয়ম, ইস্কনে বা জড়জগতের পথটা হচ্ছে গভর্নমেন্ট বাসে লেডিস সিটের মতো। যদি আপনি লেডিস সিটে বসে থাকেন, কতক্ষণ বসে থাকতে পারবেন? যতক্ষণ না কোনো লেডিস না আসে, লেডিস এলেই তো উঠতে হবে আপনাকে। এই জগতের পজিশনটাও সেরকম, কখন যাবে তার নাই ঠিক, তো কে বুদ্ধিমান? সে সেই পদের প্রতি আকৃষ্ট হবে? সে সব থেকে যারা মূর্খ, অজ্ঞানের অন্ধকারে যারা আছে তারা এই পদের প্রতি আকৃষ্ট হয়। তারা যারা বুদ্ধিমান, যারা পণ্ডিত, তারা জানে এই জগতের রাজা এবং প্রজা দুটোই সমান। তো ভগবান শ্রীরামচন্দ্র সেই জিনিসটা বুঝতে পেরেছেন। তারা যিনি জানেন যা কিছু হচ্ছে আমার জীবনে সেটা হচ্ছে ভগবানের আশীর্বাদ, কিন্তু আমরা সেটা বুঝতে পারি না। ভালো হলে আমরা খুব আনন্দ, রাজা হলে আর প্রজা হলে দুঃখ। কিন্তু যে ভগবানের ভক্ত সে রাজা হলেও খুব আনন্দে মেতে উঠবে না, আর প্রজা হলেও দুঃখে মুহ্যমান হবেন না। প্রতিটি মুহূর্তে সে ভগবানের সেবায় আনন্দে জীবন যাপন করবে। তাই জীবনে যখন খারাপ সময়টা আসে সেটাকে ভগবানের বলে আশীর্বাদ বলে গ্রহণ করলে সে জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবত ধামে চলে যেতে পারে। সেটাই দশম স্কন্ধে ব্যাখ্যা করা হচ্ছে, যে ব্রহ্মাকে বলা, ব্রহ্মা বলছেন যে যে এই জড়জগতের যে খারাপ সময়, সেই খারাপ সময়টাকে যে নিজের আশীর্বাদ বলে গ্রহণ করে সে এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবত ধামে ফিরে যেতে পারে। তার জন্য হৃদয় শক্তিশালী হতে হবে, সেই শক্তি ভগবান প্রদান করেন। তো একটা রাজা ছিল, সেই রাজার কতক্ষণ চলবে? হ্যাঁ, এই ঘড়ি ছিল 15 মিনিট, ছিল 8:30 বাজে, আর 15 মিনিট নাকি, আর 15 মিনিট, আর 15 মিনিট চলবে না বন্ধ করে দেবো? চলবে? কালকে তো রোববার, ছুটির দিন নাকি? তো রাজা কি করছে, তার একটা মন্ত্রী আছে, সে মন্ত্রীটা যা হয় বলে সবই ভগবান যা করে মঙ্গলের জন্য করে। একদিন রাজার আঙ্গুল কেটে গেছে, তো মন্ত্রীকে দেখে বলছে, মন্ত্রী আমার আঙ্গুল কেটে গেছে। তখন বলছে, ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। আর রাজা খুব খেপে গেছে, আর আবার আঙ্গুল কেটে গেছে আর বলছো ভগবান যা করে মঙ্গলের জন্য করে, ওটাকে ধরে নিয়ে তো ধরে বলছে, সিকিউরিটিকে ডেকেছে বলছে একে জেলে ঢোকা, দেখি ও কেমন যা করে ভালোর জন্য করে। তখন জেলে নিয়ে যাচ্ছে সিকিউরিটিরা, তখন রাজাকে বলছে, ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। রাজা হাসবে না কাঁদবে বুঝতে পারছে না, তো ঢুকে গেল ওর জেলে, ওর আঙুলটা কাটা হয়ে গেল। তো রাজা জঙ্গলে গেছে শিকার করতে সমস্ত মন্ত্রীদেরকে নিয়ে, ওই মন্ত্রী তো জেলে ঢুকে গেছে, অন্যদেরকে নিয়ে গেছে। তো ঘুরতে ঘুরতে রাজা সমস্ত যারা ছিল সঙ্গে তাদেরকে হারিয়ে ফেলেছে, আর খুঁজে পাচ্ছে না। আর সেই জঙ্গলে কিছু ডাকাতের দল ছিল, তারা মা কালীর কাছে, কালী দেবীর কাছে নরবলি দেবে। তো লোক খুঁজে বেড়াচ্ছে কাকে পাবে, তো তখন দেখেছে এই রাজাকে, দেখতে খুব সুন্দর রাজা, বলছে আজকে ভালো জিনিস পাওয়া গেছে। তো তাকে ধরেছে, তো ধরে টরে টান টান করিয়েছে। তো ব্রাহ্মণ সাধারণত বলি দেওয়ার আগে দেখে যে শরীরে কোনো খুঁত আছে কিনা, ডিফেক্ট আছে কিনা, ডিফেক্ট থাকলে আর বলি দেওয়া যাবে না। তো ব্রাহ্মণ দেখছে যে আঙুলটা কাটা, তো খুব রেগে গেছে, বেটা আঙুল কাটা এটা নিয়ে যাও চলবে না। তো ওই ডাকাতগুলো রেগে গেছে, আরে এত সুন্দর দেখতে আঙুলটা কাটা, রেগে টেগে ভাগিয়ে দিয়েছে। তো রাজা ফিরে এসেছে, তখন ওর উপলব্ধি হয়েছে, আরে মন্দির তো ঠিকই বলেছিল, আঙুল কেটেছে ভগবান যা করে মঙ্গলের জন্যই করে, আঙুলটা কাটা গেল বলে আজকে আর গর্দানটা কাটলো না আমার। তো ভালোই হয়েছে যে আঙুলটা কেটে অল্পের উপর দিয়ে গেছে। তো ফিরে এসে রাজ্যে তখন মন্ত্রীকে ডেকেছে, বলছে আমি তো বুঝতে পারলাম যে আমার আঙুলটা কেটেছে ভগবান যা করে মঙ্গলের জন্যই করে, তাই আমি বেঁচে গেলাম আজ। কিন্তু তুমি যে জেলে গেলে সেটাও কি করে ভগবান ভালোর জন্য, তুমি তো জেলে বসলে। বলছে না না, ওটাও ভগবান ভালোর জন্য করেছে। বলছে কিরকম? বলছে আমি যদি জেলে না যেতাম তাহলে আপনার সঙ্গে থাকতাম, আর আমার তো আঙুল কাটেনি, তা আমার তো গর্দানটা যেত, ভাবি জেলে ছিলাম বলে তাই বেঁচে গেলাম, তাই ভগবান যা করে মঙ্গলের জন্য করে। তাই জন্য আমাদেরকে সেই বিশ্বাসটা রাখতে হবে যে আমাদের জীবনে যা কিছু আস হয় না কেন তার পিছনে একটা মহৎ উদ্দেশ্য রয়েছে। তাই ভগবান শ্রী রামচন্দ্র যখন তার বনবাস হলো তখন তিনি বুঝতে পারলেন যে এর পিছনে একটা মহৎ উদ্দেশ্য আমি সাধন করতে পারব, কারণ আমি এখন বনে গিয়ে সাধু সঙ্গ করব। ভগবানের যদি বনবাস লীলা আপনি রাখেন, ডিটেলস আমি যেতে পারছি না, আপনার রামায়ণ পড়বেন। যখন অযোধ্যা ছেড়ে ভগবান শ্রী রামচন্দ্র গেল বনে, রামচন্দ্র কিন্তু দারুণ পিকনিক, দারুণ টাইম কাটিয়েছে, সাধু সঙ্গ, যজ্ঞ, হরিকথা শ্রবণ, দারুণ জীবন কাটিয়েছে, সাধুর মতো জীবনযাপন কাটিয়েছে। দুটো কাজ, সাধু সঙ্গ আর অসুর নিধন, পরিত্রাণায় সাধুনাং বিনাশ হয়েছে দুষ্কৃতাং, ধর্ম সংস্থাপনার্থায় সম্ভব আমি যুগে যুগে, অদ্ভুত লীলা করেছেন ভগবান শ্রী রামচন্দ্র। তো রামচন্দ্র তো যাবে, তো এখন তো লক্ষণ তো রেগে আগুন, লক্ষণ হচ্ছে রাগের প্রতিমূর্তি, যখনই শুনেছে যে রামচন্দ্রকে বনে বসে পাঠাতে, লক্ষণ বলছে এখনই আমি দশরথকে হত্যা করব, বাবা টাবা আমি মানি না, রামচন্দ্র আমার দাদাকে, আমার আমার ভগবানকে জঙ্গলে পাঠাবে, বনে বসে পাঠাবে, আমি এটা কি করে সহ্য করতে পারি। তো রামচন্দ্রকে থামলে, তো কে যাবে সঙ্গে, লক্ষণ যাবে, সীতা যাবে, অনেক কাহিনী আছে। তো সীতা দেবী বললো আমি যাব, তো রামচন্দ্র সীতা দেবীকে টেস্ট করছে, তুমি কি করে যাবে, তুমি তো তোমার এখানে থাকো, তুমি রাজরানী, তুমি কি করে বনের মধ্যে যাবে, অনেক কিছু কাহিনী আছে, খুব বাজে বাজে কথা বলেছে সীতা দেবী। যখন খুব বাজে কথা বলেছে রামচন্দ্রকে, তখন রামচন্দ্র বলছে না না তুমি আমার সঙ্গে চলো, কারণ সীতা দেবী জ্বলন্ত উদাহরণ দিচ্ছেন স্ত্রীর কর্তব্য হচ্ছে সবসময় স্বামীর সঙ্গে থাকা, এই জগতের নারীদের মতো এখন না, ভালো সময় স্বামীর সঙ্গে থাকবো আর খারাপ হলে ডিভোর্স, নাকি ডিভোর্স জিনিসটা ছিল না আমাদের, যদি সেই সময় হতো তাহলে সীতা ফার্স্ট ডিভোর্স দিত রামচন্দ্রকে, তাই না, বলছে তুমি আমাকে বিয়ে করে নিয়ে এলে বেটা আমাকে এখন বনে নিয়ে যাবে। তো রামচন্দ্রকে বনে নিয়ে যেতে চাইনি, কিন্তু সীতা দেবী জোর করে রামচন্দ্রের সঙ্গে বনে গেছিল। এটা হচ্ছে সতী নারীর সঙ্গে সাধারণ নারীর পার্থক্য, সতী নারী সবসময় আমিত্যু, বিবাহ মানে হচ্ছে সতী নারীর কাছে বিবাহ মানে হচ্ছে আমিত্যু, এই ডিভোর্স জিনিসটা বৈদিক সংস্কৃতিতে নাই, বৈদিক সংস্কৃতিতে বিবাহ বিচ্ছেদ তো অত্যন্ত পাপকর্ম, বিরাট ফল, খারাপ ফল লাভ করতে হয়, বলা হচ্ছে ভ্রূণ হত্যা, গোহত্যা এবং বিবাহ বিচ্ছেদ একই পাপের ফল। তাই জন্য কিন্তু এখন তো জল ভাতের মতো হয়ে গেছে বিবাহ বিচ্ছেদ, বলা হচ্ছে ইংরেজিতে বলে, ইংরেজিতে আছে লাভ অ্যাট ফার্স্ট সাইট ডিভোর্স অ্যাট ফার্স্ট ফাইট, মানে প্রেমে পড়তেও টাইম লাগে না আর ডিভোর্স করতেও টাইম লাগে না, তাই না। তো বলা হচ্ছে উদাহরণ দেওয়া হচ্ছে এখনকার ভালোবাসা, বলছে বিবাহের আগে মেয়ে কথা বলে আর ছেলে কথা শোনে, বিবাহ হয়ে গেল তো তখন পাল্লাটা ঘুরে যায়, তখন ছেলে কথা বলে মানে স্বামী কথা বলে আর স্ত্রী কথা শোনে, আর কয়েক বছর পরে স্বামী স্ত্রী দুজনেই কথা বলে আর প্রতিবেশী কথা শোনে, বিবাহিত জীবন। তো সেই ধরনের বিবাহিত জীবন রাম এবং সীতার ছিল না, তারা ছিলেন সতী নারী। সতী নারীর লক্ষণ অনেক আছে, সেটা ডিটেলসে পরে আমরা আলোচনা করব। তো সীতা দেবী রামের সঙ্গে যাচ্ছে, ভালো সময়ে রামের সঙ্গে, কষ্টের সময়েও রামের সঙ্গে, এটা হচ্ছে সতী নারীর লক্ষণ। তো দুজনে যাচ্ছে, লক্ষণও যাচ্ছে, এখন অযোধ্যাবাসী বলছে আমরাও আপনার সঙ্গে যাব, সবাই লাইন দিয়েছে পেছনে পেছনে। তো পেছনে বিপদ, কিছুতে যেতে দেবে না রামকে বনে, খুব ভালোবাসে তো অযোধ্যাবাসী। তো এখন সবাই রামচন্দ্রকে ফলো করছে, পেছনে পেছনে যাচ্ছে, সন্দেহ হয়েছে, তো সবাই ঘুমিয়ে পড়েছে, তেমন ঘুমিয়ে পড়েছে ভোরবেলা, সবাই ঘুমিয়ে আছে অযোধ্যাবাসী। তখন রামচন্দ্র ভাবছে এখন হচ্ছে সময়, এখন আমরা যদি চলে যাই তাহলে আমাকে আর খুঁজে পাবে না। তখন রামচন্দ্র সীতা দেবী লক্ষণকে দেখেছে, বলে চলো এখন আমরা সবাই ঘুমিয়ে আছি, ওরা আমরা এখন বনে প্রবেশ করি। তো সকলে তারা তিনজনে উঠে ঘুম থেকে তারা বনের পথে প্রবেশ করেছে, তারা ঘুম থেকে উঠেছে, ঘুম থেকে উঠে দেখছে নাই, তারা ক্রন্দনে পেরে পড়ছে, কোথায় গেল কোথায় গেল আর খুঁজে পাচ্ছে না, রামচন্দ্রকে হারালো। এখান থেকে আমরা একটা শিক্ষা লাভ করতে পারি, কি শিক্ষা, আমরা ভক্তি জীবনে যখন আসি আমরা ভগবানের পেছনে পেছনে যাওয়ার চেষ্টা করি, তাই না, ভগবানের সঙ্গে থাকা, কিন্তু কিছুদিন খুব উৎসাহ থাকে, এটাকে বলে উৎসাহময় ভক্তি। জপ করতেও খুব ভাল লাগে, ভাগবত পাঠেও খুব ভাল লাগে, ভগবানের বিগ্রহ দেখতেও খুব সুন্দর লাগে, উৎসবও খুব ভালো লাগে। এক বছর, দু বছর, তিন বছর, চার বছর, তারপরে আর আর ভাল লাগে না, একই প্রভু, একই হরে কৃষ্ণ, দেখা হলে হরে কৃষ্ণ আর না দেখা হলে হরে কৃষ্ণ, সুখে হরি বল আর দুঃখে হরি বল, আর কত ভালো লাগে প্রভু। ওই একই ভাগবত কথা, আমি দেহ নয় আমি আত্মা, ভগবানের দাস, ভগবানের সেবা করা একমাত্র ধর্ম। ওই একই রাধা, কি নাম বিগ্রহের, রাধা দামোদর, একই জগন্নাথ বলদেব সুভদ্রা, আর কত ভালো লাগে প্রভু। আস্তে আস্তে যে উৎসাহটা কমতে থাকে, সেই উৎসাহটাকে বলা, সেই কমে যাওয়াটাকে বলে ঘনতরলা। ঘনতরলা মানে হঠাৎ কিছুদিন ভক্তি, আর কিছুদিন পরে হরিব, ইচ্ছা আর হচ্ছে না, কিছু চারটে সময় ঘুম থেকে উঠে যাবে একদম, সাড়ে তিনটেই, তারপরে পাঁচটা, ডেলি মঙ্গল আরতি, আর পারা যায় না। আজকে রাত্রে একটু দেরি করে ঘুমিয়েছি, একটু দেরি করে উঠলে কি অসুবিধা আছে। সেইভাবে আস্তে আস্তে ভক্তি জীবনে শিথিলতা আসে। আমরা ঘুমাতে বেশি পছন্দ করি, তখন ঘুমিয়ে পড়ি, আর ঘুমালে কি হবে, রাম কোথায় যাবে, আর রামকে আর খুঁজে পাওয়া যাবে না। তাই আমরা ভক্তি জীবনে সবসময় সতর্ক থাকতে হবে, অ্যালার্ট। আমাদের দুটো পথ রয়েছে, মায়া নাহলে ভগবান, এর মাঝামাঝি কিছু নাই। ভগবানকে যদি আমরা লাভ করতে চাই সবসময় সতর্ক থাকতে হবে। প্রভুপাদ বলছেন ভক্তি জীবনটা হচ্ছে একটা খুর ধারার মতো, যেমন দাড়ি কাটতে গিয়ে যদি খুরটা একটু এদিক ওদিক হয়ে যায় তাহলে কি হবে, মহিলাদের অবশ্য অসুবিধা নেই, দাড়ি কাটতে হয় না, কিন্তু উদাহরণ দেওয়া হচ্ছে যে একটু অসতর্ক হলেই কেটে যাবে। ঠিক একইভাবে আমরা ভক্তি জীবনে যদি একটু অসতর্ক হয়, মনে হয় প্রভু সিনেমা একটু দেখলে অসুবিধা কি, ভালো সিনেমা, কোনো খারাপ সিন নাই, একটু দেখি, দীক্ষা হয়েছে তো কি আছে, একটু সিনেমা দেখলে তো, বাংলা সিনেমা সিরিয়ালটা খুব সুন্দর, কোনো খারাপ কিছু নাই। আর যারা ছেলেরা ওই ক্রিকেট খেলা একটু দেখলাম, ভারত পাকিস্তানটাই দেখছি, অল্প দেখছি, ভারতের ব্যাটিংটা একটু দেখে নিলাম, কোনো অসুবিধা আছে কি, এটা বলে ভক্তি জীবনে শিথিলতা। প্রভুপাদ বলছেন একটা ইন্দ্রিয়কে লুজ দিলেই অন্য ইন্দ্রিয়গুলো আস্তে আস্তে অটোমেটিক লুজ হয়ে যাবে, বুঝতেই পারবেন না। জলের তলায় যেমন ডুবে গেলে যখন একবার তলিয়ে যায় তখন বুঝতে পারা যায় না যে আমরা তলিয়ে যাচ্ছি, ঠিক একইভাবে মায়া যখন আমাদেরকে গ্রাস করবে আমরা বুঝতেই পারবো না, মনে হবে খুব সুন্দর, কিন্তু আমরা মায়ার তলায় তলিয়ে যাচ্ছি। এটা কেন হয়, এই যে জাগতিক জীবনের জীবনের প্রতি আকর্ষণটা কেন হয়, তার প্রধান কারণ হচ্ছে বৈষ্ণব নিন্দা। বৈষ্ণব নিন্দা হচ্ছে ভক্তি জীবনের শিথিলতার প্রধান কারণ। ঘুমাতে কখন ভাল লাগবে, যখন বৈষ্ণব নিন্দা হবে, বৈষ্ণব নিন্দা না হলে সবসময় সতর্ক থাকতে হবে। এই বৈষ্ণব নিন্দাটা আমাদের হৃদয়কে দুর্বল করে। জীব গোস্বামী বলছেন 100টা বৈষ্ণব নিন্দা হলে জপ করতে অমনোযোগী হয়, জপে অতটা মন লাগে না। 1000টা বৈষ্ণব অপরাধ হলে আমাদের 4টে নিয়ম ভাঙতে শুরু হয়। 4টে নিয়ম আছে না, অবৈধ যৌন সঙ্গ বর্জন, নেশা বর্জন, জুয়া বর্জন, আমিষ আহার বর্জন, এটা তো ইন্দ্রিয় সংযম। তো ইন্দ্রিয় সংযমের বাঁধটা তখন ভেঙে যায় যখন আমরা 1000 বৈষ্ণব অপরাধ করি, আর 10000 বৈষ্ণব অপরাধ করলে আর হরিনাম করতে ইচ্ছা হবে না, তখন ব্যাগটা দেওয়ালেই ঝোলানো থাকবে, ওই ঝোলানো থাক, হরিনাম থেকে আমরা দূরে সরে যাব। তাই ভক্তি জীবনে আনন্দ আমরা পাবো না যখন আমরা বৈষ্ণব নিন্দা করব। এই ভক্তি জীবনে অনেকে বলে কি করে আনন্দ পাবো, আজকে ইউথকে ক্লাস দিচ্ছিলাম আমাদের কলেজ স্টুডেন্টদেরকে, চৈতন্য চরিতামৃত থেকে পাঠ করছিলাম, সেখানে ব্রাহ্মণ, একটা বৈষ্ণব ব্রাহ্মণের কথা আলোচনা করা হচ্ছে, দাক্ষিণাত্যে সরল ব্রাহ্মণ, পড়াশোনা জানে না, গীতা পড়ে, গীতা পড়ে কিন্তু চরম আনন্দে, গীতা পড়ে, আবিষ্ট হইয়া গীতা পড়ে আনন্দিত মনে, খুব আনন্দ। ভক্তি জীবনে আনন্দ পেতে গেলে কিছু লাগে না, কি লাগে? সেবায় আবিষ্ট হয়ে থাকা, আবিষ্ট হইয়া গীতা পড়ে আনন্দিত মনে। অনেকে বলে কি করে আনন্দ পাবো, আনন্দ অম্বুদি বর্ধনম প্রতিপদক পূর্ণামিত, আসলে আনন্দ তো পাওয়া যাচ্ছে না। না জপ করলে আনন্দ হয় না, জপ শেষ হলে আনন্দ হয় প্রভু, ষোলোমালা হয়ে গেলে বলে বাঁচা গেল, আজকে আর জপ করতে হবে না, আনন্দ হয়। জপ করে আনন্দ হয় না, কিন্তু জপ শেষ করে আনন্দ হয়। প্রভুপাদ বলছেন যে জপ যে ভালো হয়েছে তার প্রধান লক্ষণটা কি, ষোলোমালা জপ করার পরে মনে হবে এত অল্প জপ, ষোলোমালা কেন, আর একটু বেশি করা যায় না? আর যাদের জপে ছাড় নাই তাদেরও মনে হয় ষোলোমালা কেন, আটমালা হলে ভালো হয় না? প্রভুপাদ কেন ষোলোমালা দিয়ে গেল, আটমালা দিলে সুবিধা হতো। এটা হচ্ছে পার্থক্য, যাদের ভক্তি জীবনে সাধ লাভ হচ্ছে তাদের ষোলোমালা জপ করেও তাদের সন্তুষ্টি আসে না, কিন্তু যাদের কোনো সাধ নাই ষোলোমালা শেষ করে বাপরে বাপ ষোলোমালা হয়ে গেলে আবার কালকে দেখা হবে জপমালার সঙ্গে, এটা হচ্ছে পার্থক্য। কেন হচ্ছে না? তার মুখ্য কারণ গুরু মহারাজ বলছেন, আমার পরমারত গুরুদেব শ্রীশ্রীমৎ জয়পতাকা স্বামী মহারাজ বললেন আমাকে তিরুপতিতে, ভক্তি জীবনে 10 বছর 15 বছর থাকার পরেও ভক্তি জীবনে স্বাদ পাচ্ছে না, আনন্দ পাচ্ছে না, তার প্রধান কারণ বৈষ্ণব অপরাধ। তাই ভক্তি জীবনে শিথিলতা, ভক্তি জীবনে আলস্য, ভক্তি জীবনে নিদ্রা, এটা আসবে তার মুখ্য কারণ বৈষ্ণব নিন্দা। তাই এখন বলবে আরে বৈষ্ণবদের নিন্দা, বৈষ্ণবদের কি কোনো দোষ নাই নাকি, শুদ্ধ ভক্তদের কোনো দোষ নাই? মহাপ্রভু বলেনি যে বৈষ্ণব মানে বলেনি যে শুদ্ধ বৈষ্ণব নিন্দা করো, বৈষ্ণবকে জিজ্ঞেস করছে মহাপ্রভুকে। অনেকে বলে না বৈষ্ণব মানে প্রভু শুদ্ধ ভক্ত হতে হবে, কাম ক্রোধ লোভ মোহ মদ মাত্সর্য থেকে মুক্ত হলে তবে না বৈষ্ণব, এই বৈষ্ণব কিসে আর বৈষ্ণব, ষোলোমালা জপ করলেই বৈষ্ণব? মহাপ্রভু কি বলছেন যে একবার হরিনাম করে সেই বৈষ্ণব, সে হচ্ছে বৈষ্ণব। যে সবসময় হরিনাম করে সেও বৈষ্ণব, আর যাকে দেখলে হরিনাম মুখে আসে সেও বৈষ্ণব। কনিষ্ঠ অধিকারী, মধ্যম অধিকারী, উত্তম অধিকারী, যে একবার হরিনাম করে সে হচ্ছে বৈষ্ণব, কনিষ্ঠ অধিকারী বৈষ্ণব, যে সবসময় হরিনাম করে সে হচ্ছে মধ্যম অধিকারী বৈষ্ণব, আর যাকে দেখে আমাদের মুখে হরিনাম আসে সে হচ্ছে উত্তম অধিকারী বৈষ্ণব। যে কোনো বৈষ্ণবের চরণ অপরাধ করলে তার ফল ভোগ করতে হবে, কনিষ্ঠ অধিকারীকে অপরাধ করলে ফলটা একটু কম, মধ্যম অধিকারীকে করলে আরো একটু বেশি ফল, আর উত্তম অধিকারীকে করলে বুঝতেই পারছেন কি হবে। খালি উত্তম অধিকারীকে অপরাধ করলে খালি নিজের অপরাধের ফল ভোগ করতে হবে না, সারা গ্রাম এবং শহর ধ্বংস হয়ে যাবে। নিত্যানন্দ প্রভুকে অপরাধ করলো একজন ব্রাহ্মণ, সেই সেই অপরাধের ফলে সারা গ্রাম বিনাশপ্রাপ্ত হয়ে গেল। এটা যে শুদ্ধ ভক্তকে, উন্নত ভক্তকে অপরাধ করলে তার কি ফল হয়। সুভাষ ঠাকুর, সুভাষ ঠাকুরকে একটু অপরাধ করলো সঙ্গে সঙ্গে কুষ্ঠ হয়ে গেল, মারাত্মক ফল। আর যারা অত উন্নত নাই তাদেরকেও অপরাধ করলে আমাদেরকে ফল ভোগ করতেই হবে, ভক্তি জীবনে শিথিলতা আসবে, ভক্তি জীবনে স্বাদ পাওয়া যাবে না। বুঝতে পারছি না কেন হচ্ছে না স্বাদ, তার প্রধান কারণ বৈষ্ণব নিন্দা। এখন আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে। ইস্কনে দোষ দেখা খুব সহজ, দোষ দেখাটা একটা স্বাভাবিক প্রবণতা আমাদের, বদ্ধ জীবের লক্ষণ হচ্ছে দোষ দেখা, আর ভক্তের লক্ষণ হচ্ছে কি অন্যের গুণ দেখা। তা আমি কি বৈষ্ণব কি করে বুঝব, কাউকে দেখলে তার দোষটা আমার চোখে ভাসে না গুণটা চোখে ভাসে? গ্লাসে জল আছে, গ্লাসটা অর্ধেক ভর্তি আর অর্ধেক ফাঁকা, যে অভক্ত সে বলবে গ্লাসটা অর্ধেক ফাঁকা, যে ভক্ত সে বলবে গ্লাসটা অর্ধেক পূর্ণ, একই জিনিস, পার্থক্য আছে না নাই? বিরাট পার্থক্য রয়েছে, মনোভাবের পার্থক্য, মানসিকতার পার্থক্য। সেই মানসিকতাকে পরিবর্তন না করলে ভক্তি জীবনে অগ্রগতি লাভ করা যায় না। তো সেই মানসিকতাকে তৈরি করতে হবে আমাদেরকে, যে কি করে ভক্তের গুণ দেখব। তো ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, ওনার একটা শিষ্য ছিল, খুব দুষ্ট শিষ্য, দোষে পরিপূর্ণ, কোনো গুণ দেখা যায় না তার। তো অন্য শিষ্যরা ভাবছে এই বেটা কবে আশ্রম থেকে যাবে, থাকা যাচ্ছে না, এত জ্বালা, জ্বালিয়ে পুড়িয়ে মারে একজন, সেরকম শিষ্য। তো সেই শিষ্যটা একদিন দেহত্যাগ করেছে, মারা গেছে। তো দুঃখ হওয়া উচিত, দুঃখ হয়েছে তারপর মনে মনে আনন্দ হয়েছে। তো দুজন শিষ্য আলোচনা করতে করতে গেছে, বাঁচা গেল, গেছে। তখন ভক্তিদানন্দ সরস্বতী ঠাকুর বলছে যে তার একটা মহান গুণ ছিল, তার হাতের রান্না খুব সুন্দর ছিল। এই হচ্ছে গুরু, এই হচ্ছে বৈষ্ণব। সে জানে যে তার মধ্যে কি গুণটা আছে, ছিল প্রভুপাদ জানতেন, নাহলে হিপিদেরকে কি করে বৈষ্ণব বানালো, সবসময় গাঁজা খেয়ে বসে আছে, কি করে তাদেরকে ভক্ত বানালো। এই যে অনুকম্পা, এই যে করুণা, করুণা আমাদের হৃদয় থেকে কি করে আসবে, যখন আমাদের হৃদয়টা ঈশ্বর শূন্য থাকবে, যখন অন্যকে ভালোবাসবো পর দুঃখে দুঃখী, তখন অন্যের দোষ দেখলে হৃদয়টা ক্রন্দিত হবে, আর যখন হৃদয়ে ঈর্ষা থাকবে দোষ দেখলে সেটা নিয়ে আনন্দ পাবো আমরা। এটা হচ্ছে ভক্ত এবং অভক্তের মধ্যে পার্থক্য। পর দুঃখে দুঃখী, যখন কারো দোষ দেখবো তখন আমার মনটা ক্রন্দন, এই এত ভক্ত এত ভালো কিন্তু তার মধ্যে এটা কেন হচ্ছে। তাই জন্য আমাদের সবসময় সঠিক মানসিকতা নিয়ে ভগবানের সেবা করা প্রয়োজন রয়েছে। তাই জন্য রামচন্দ্রকে যদি আমরা লাভ করতে চাই তাহলে এই শিথিলতাকে বন্ধন করতে হবে, বন্ধ করতে হবে। ভক্তি জীবনের শিথিলতা আমরা কিভাবে বন্ধ করব, যখন আমরা সঠিকভাবে ভজন সাধন করব। এবং সঠিকভাবে কিভাবে ভজন সাধন করব, যখন আমরা বৈষ্ণব বৃন্দ থেকে দূর থেকে বৈষ্ণবদের গুণগান করে তাদের সেবা এবং তাদের আনুগত্য থেকে যখন আমরা সেবা করব, তখন যে সেবাই আমাকে দিক না কেন, ঝাড়ু দেওয়া সেবা দিক, আর ভাগবত পাঠের সেবা দিক, প্রচারের সেবা দিক, পূজার সেবা দিক, রান্নার সেবা দিক, যে কোনো সেবাতেই আনন্দে থাকব। আমার গুরু মহারাজ বলছিলেন আমাকে যদি মায়াপুরে ঝাড়ু সেবা দিয়ে রাখে আমি সেই সেবা দিয়ে আনন্দে থাকব। একবার প্রথম দিকে যখন প্রভুপাদ এই আন্দোলন শুরু করেছেন তখন তো টাকা পয়সা নাই, মন্ট্রিয়াল মন্দিরের প্রেসিডেন্ট গুরু মহারাজ কানাডায়, মাসের শেষে বিল কোথা থেকে দেবে, ইলেকট্রিক বিল, অমুক বিল, টাকা নাই। তো তার জন্য তিনি দিনের বেলা চাকরি করতেন, কোথায় চাকরি করতেন, একটা রেস্টুরেন্টে চাকরি করতেন, থালা ধুতেন। তো থালা ধুতেন, তো এখন রেস্টুরেন্টের মালিক প্রচুর বড় লোক, আর গুরু মহারাজ থালা ধুয়ে আর খুব হরে কৃষ্ণ বলে আর খুব আনন্দে আছে। এই রেস্টুরেন্টের মালিকটা বলে ওটা এটা রেস্টুরেন্টের বয়, সে এত কি করে আনন্দে থাকে, আমি তো সারা রেস্টুরেন্টের মালিক, আমার তো অত আনন্দ নাই, কোনো দুঃখে মরছি আমি, এটা কি করে বোঝা যাবে। কারণ আনন্দটা সেবা ভাব, সে ঝাড়ু দিয়েও সেবা আনন্দ পাবে আর ভগবানের পূজা করেও আনন্দ পাবে, সবসময় সে আনন্দে থাকবে। কারণ তার প্রধান কারণটা কি, সে সেবার প্রতি আবিষ্ট, আবিষ্ট হইয়া গীতা করে আনন্দিত মনে। আনন্দ কোথা থেকে আসবে, সেবাই আবিষ্ট ভাব, যে কোনো সেবা। লক্ষ্মী দেবীরা কোনো বিরাট সেবা করে না, সেখানে ম্যানেজার পোস্ট নাই, লক্ষ্মী দেবী কি সেবা করছেন, ঝাড়ু দিচ্ছে। ঝাড়ু কেন দিচ্ছে, ওই ধুলো আছে নাকি, বৈকুণ্ঠ জগতে কোনো ধুলো নাই তাও ঝাড়ু দিচ্ছে, কেন ঝাড়ু দিচ্ছে, নারায়ণ সন্তুষ্ট হবে। এই যে আমি কেন করছি সেবাটা, ভগবান বৈষ্ণবদের সন্তুষ্টি বিধান করার জন্য। আমাকে আমি যদি ঝাড়ু দিয়ে বৈষ্ণবরা সন্তুষ্ট হয় তাহলে আমি সেই সেবাটা করবো, আমি একটা বিরাট কিছু করলাম, তাতে যদি বৈষ্ণবরাই সন্তুষ্ট না হলো তাহলে সেই কেরামতি দেখিয়ে কি লাভ হলো, কোনো লাভ হলো, কোনো লাভ নেই। কিন্তু যদি একটা ক্ষুদ্র সেবা করে যদি বৈষ্ণবরা সন্তুষ্ট হয় তাহলেই আমার জীবন সার্থক। কারণ গুরু বৈষ্ণব তার সন্তুষ্টিটাই হচ্ছে আমাদের জীবনের সার্থকতা। তারা যদি সন্তুষ্ট না হয় তাহলে আমাদের জীবনে কখনো আনন্দ আমরা পাবো না, সারা পৃথিবীর মালিক করে দিলেও আনন্দ পাবো না, ব্রহ্মার পথ দিলেও আনন্দ পাবো না। কিন্তু যদি বৈষ্ণব হয় তাহলে আমরা যদি কৃত হই, এই জন্য ভক্তিবিনোদ ঠাকুর বলছেন যে আমি বৈষ্ণব ঘরে কৃত হয়ে জন্মগ্রহণ করতে চাই, বহির্মুখ ব্রহ্ম জন্মে কি বাস, যদি বহির্মুখ ব্রহ্ম জন্ম লাভ হয় কিছু লাভ নাই, কারণ বহির্মুখ ব্রহ্ম সারা পৃথিবীর মালিক হলেও আমি আনন্দ পাবো না, হিরণ্যকশিপু সব কিছুর মালিক তাও আনন্দ নাই, কারণ অসুর, অসুর মানে যত পাবো আরো পেতে চায়, আর বৈষ্ণব যা পাবে তাতেই সন্তুষ্ট। কেন, কৃষ্ণ ভক্তি হচ্ছে সন্তুষ্টির কারণ, যে কৃষ্ণ ভক্তি এই জগতের কোনো বাহ্যিক পরিস্থিতির উপর নির্ভর করে না, এই কৃষ্ণ ভক্তি হচ্ছে হৃদয়ের সম্পদ। এই সম্পদ গুরু বৈষ্ণবের সন্তুষ্টি এই সম্পদকে আমাদের হৃদয়ে প্রদান করবে, এবং সেই সম্পদ পেলে আমরা যথার্থ আনন্দ, যে আনন্দের সন্ধান করছি সে আনন্দ আমরা পাব। তাই শিক্ষা থেকে এই লীলা থেকে আমরা এই শিক্ষা লাভ করি। অযোধ্যাবাসীরা রামচন্দ্রকে হারিয়েছিলেন কারণ তারা অমনোযোগী হয়ে পড়েছিলেন। আমরা যেন সেরকম অমনোযোগী হয়ে না পড়ি, সবসময় সতর্কভাবে ভক্তি জীবন যাপন করলে অবশ্যই আমরা ভগবান শ্রীরামচন্দ্রকে লাভ করতে পারবো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভগবান শ্রীরামচন্দ্রকে সমবেত গৌর ভক্তবৃন্দকে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।
প্রশ্নটা হলো